ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশ এবং ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা এখন অব্দি অজানাই রয়ে গেছে, যদিও নানামুখী তদন্ত চলছে।
কলকাতা থেকে গৌতম গুপ্ত,
সমকাম সম্পর্কে রক্ষণশীল অবস্থানের বদল করতে চলেছে বিজেপি।
কক্সেস বাজার থেকে আমির খসরু,
স্থানীয়দের সাথে বসবাস করলেও অনেক স্থানীয় মানুষের রোহিঙ্গাদের ব্যাপারে রয়েছে সীমাহীন ক্ষোভ।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার কিউবায় তিন দিনের এক ঐতিহাসিক সফর শুরু করছেন। প্রায় 90 বছর আগে প্রেসিডেন্ট ক্যালভিন কোলিজ ওই দ্বীপরাষ্ট্র সফর করার পর এই প্রথম একজন আমেরিকান প্রেসিডেন্ট সেদেশে যাচ্ছেন। 1959 সালে ফিদেল কাস্ট্রো ও তার গেরিলা বাহিনী যুক্তরাষ্ট্র সমর্থিত ফুলহেন্সিও বাতিস্তা সরকারের পতন ঘটানোর পর এই প্রথম কোনো আমেরিকান নেতা এক ঐতিহাসিক সফরে যাচ্ছেন সেখানে। সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো এখনও বেঁচে আছেন, তবে প্রেসিডেন্ট ওবামার তাঁর সঙ্গে সাক্ষাৎ করার কোনো কথা নেই। প্রেসিডেন্ট ওবামা কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর সঙ্গে বৈঠক করবেন। রাউল কাস্ট্রো হচ্ছেন ফিদেল কাস্ট্রোর ছোট ভাই। শনিবার ইস্তাম্বুলে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণের জন্য তুরস্ক রবিবার ইসলামিক স্টেট চরমপন্থীদের দায়ী করে। ওই বোমা বিস্ফোরণে 4 জন নিহত হয়, আহত হয় বহু লোক। স্বরাষ্ট্রমন্ত্রী আফগান আলা বলেছেন, একজন তুর্কি নাগরিক মোহাম্মদ অজতুর্ক ওই আক্রমণ চালায়। অজতুর্ক জন্মগ্রহণ করে 1992 সালে সিরিয়া সীমান্ত বরাবর গাজিয়ানটেপ প্রদেশে। আলা বলেন, সন্দেহভাজন বোমা হামলাকারী তুরস্কের সন্ত্রাসী নজরদারি তালিকায় ছিল না। হামলাকারী বিস্ফোরণে নিহত হয়। তুর্কি কর্মকর্তারা বলেন, আক্রমণের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন 5 জনকে ইতিমধ্যে আটক করা হয়। ফরাসি এক অভিশংসক বলেছেন, নভেম্বরে প্যারিসের সন্ত্রাসী হামলার শীর্ষ সন্দেহভাজন ব্যক্তি একটি ফুটবল স্টেডিয়ামের বাইরে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরে তিনি তার মত পরিবর্তন করেন। প্যারিসে ওইসব সন্ত্রাসী হামলায় 130 জন নিহত হন। সালাহ আব্দেসালামকে ব্রাসেলসের একটি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং শনিবার এক কারাগারে নিয়ে যাওয়া হয়। এর একদিন আগে আব্দেসালামকে ও সন্দেহভাজন এক সহযোগীকে পুলিশ অভিযানের সময় গুলি করে ও গ্রেপ্তার করা হয় পরে। ফরাসি অভিশংসক ফ্রাঁসোয়া মলিন্স বলেছেন, আব্দেসালাম যে বক্তব্য রেখেছেন যে তিনি স্টেডিয়ামের সামনে আত্মহত্যা করা থেকে পিছিয়ে যান, তা গ্রহণ করতে হবে সতর্কতার সঙ্গে। তিনি বলেন, আব্দেসালামকে সেই রাত্রে প্যারিসে অন্য এক স্থানে দেখা গেছে যেখানে কোনো আক্রমণ হয়নি। আব্দেসালামের আইনজীবী স্ভেন ম্যারি শনিবার বলেছেন, সালাম বেলজিয়ান পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন, কিন্তু ফ্রান্সে যে তাকে পাঠানো হবে তার বিরুদ্ধে তিনি লড়বেন। বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা রিজার্ভ চুরির ঘটনার তদন্তে নেমেছে এফবিআই, সিআইডি এবং সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটি। অন্যদিকে রবিবার নতুন গভর্নর ফজলে কবির দায়িত্ব নিয়েছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সিআইডির সঙ্গে এফবিআই বৈঠক করেছে, এফবিআই এ সম্পর্কে কোন মন্তব্য করেনি। তবে সিআইডির অতিরিক্ত উপ মহাপরিদর্শক শাহ আলম বলেছেন, টেকনিক্যাল বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। শুরুতে বিপুল অর্থ লুটের ঘটনায় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ও ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাম এসেছিল। এখন হংকং, সিঙ্গাপুর ও ম্যাকাওয়ে এই টাকা পাচার হয়েছে বলে কেউ কেউ ধারণা করছেন। এই অবস্থায় সিআইডির একটি প্রতিনিধি দল ফিলিপাইন যাচ্ছে। ডক্টর আতিউর রহমানের পদত্যাগের পর নিয়োগ পাওয়া নতুন গভর্নর ফজলে কবির রোববার দায়িত্ব পেয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে তার 2টি কাজ, এক হচ্ছে ব্যাংকের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা, দ্বিতীয় হচ্ছে টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ করা। ওদিকে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে চাপের মধ্যে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাই এই চুরির সঙ্গে জড়িত বলে তিনি অভিযোগ করেছেন। সাবেক গভর্নরকে এজন্য সরাসরি দায়ী করেছেন। এ নিয়ে দলের ভিতরেই প্রতিক্রিয়া হয়েছে। রোববার দুটি মন্ত্রিসভা কমিটির বৈঠকে অর্থমন্ত্রী যোগ দেননি। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, অর্থনীতি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির তিনি নিজেই সভাপতি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত সরকারের দুই মন্ত্রীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী 27 মার্চ পুনরায় সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক রোববার আদালতে হাজির হলে তাদের দেয়া ব্যাখ্যা গ্রহণ না করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই নির্দেশ দেয়। দুই মন্ত্রী গত 5 মার্চ এক সেমিনারে যুদ্ধ অপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের শুনানিকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলে গত 8 মার্চ সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে দুই মন্ত্রীকে 15 মার্চ আদালতে হাজির হয়ে তাদের বক্তব্যের ব্যাখ্যা দিতে বলে। 15 মার্চ খাদ্যমন্ত্রী দেশে না থাকায় আজ রোববার তাদের হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে দুই মন্ত্রী তাদের বক্তব্যের ব্যাখ্যা লিখিতভাবে ইতিমধ্যেই আদালতে জমা দিয়েছেন। তবে তাদের ব্যাখ্যায় কিছু ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রয়েছে বলে মন্তব্য করে আদালত তা গ্রহণ করেনি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
জার্মানি সহ আরও কয়েকটি দেশের সংস্থার সঙ্গে কারিগরি সহায়তা দেওয়ার চুক্তি করলেও সহায়তা করেনি কলকাতার সল্টলেকের তথ্য প্রযুক্তি সংস্থাগুলো, এবং ওই সংস্থাগুলো কমপক্ষে 200 কোটি টাকার প্রতারণা করেছে। কলকাতায় তদন্তে এসে এমন অভিযোগ করেছে জার্মান পুলিশ। কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিস ঘোষ রায় তার রিপোর্টে।
পুলিশ সূত্রের খবর, 2012 সালে জার্মানির বেশ কয়েকজন ব্যক্তি ও সংস্থার সঙ্গে অনলাইনে টেক্সট সাপোর্ট দেওয়ার চুক্তি সম্পাদিত হয় সল্টলেকের কয়েকটি বিজনেস প্রসেস আউটসোর্সিং অর্থাৎ বিপিও সংস্থার সঙ্গে। তবে জার্মানির বাসিন্দারা কেউ কোনো সহায়তা না পেয়ে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার তদন্ত করতেই কলকাতায় এসে পৌঁছেছে জার্মান পুলিশ। এরপরেই সিআইডির সহযোগিতা নিয়ে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন তারা। ঘটনার তদন্তে নেমে ওই তদন্তকারী দল তল্লাশি চালায় সল্টলেকের বেশ কয়েকটি অফিসেও। সূত্রের খবর, ওই তদন্তে নেমেই তারা জানতে পেরেছে শুধু জার্মানি নয়, ইউরোপ, ফ্রান্স সহ আরো বেশ কয়েকটি দেশের সংস্থার সঙ্গেও একই প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে সেক্টর ফাইভের এই কোম্পানিগুলি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতীয় দণ্ডবিধিতে ব্রিটিশ আমলের ভিক্টোরীয় রক্ষণশীল মানসিকতার প্রতিফলন হিসেবে প্রায় 150 বছরের ধরে সমকামকে অপরাধ বলে গণ্য করা হয়। তবে শেষ পর্যন্ত সমকাম সম্পর্কে নিজেদের অবস্থান বদলের ইঙ্গিত দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস এবং বিজেপি। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
2009 সালে দিল্লি হাইকোর্ট সমকামকে আর অপরাধ মনে না করবার পক্ষে রায় দিলেও আবার 2013-এ সুপ্রিম কোর্ট ফের পুরনো অবস্থানেই ফিরিয়ে আনে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস সাংসদ শশী থারুর ব্যক্তিগত উদ্যোগে এই বিষয়ে আইন বদলের প্রস্তাব এনেছিলেন দুবার, দুবারই তিনি ব্যর্থ হন। কিন্তু শীর্ষ বিজেপি মন্ত্রী অরুণ জেটলি বলেছেন সুপ্রিম কোর্টের রায়টা ঠিক হয়নি। সম্প্রতি আবার আরএসএস এর যুগ্ম সচিব দত্তাত্রেয় হোসাবলে ও বিজেপির নেতা রাম মাধব বলেছেন সমকামকে অপরাধ গণ্য করাটা ভুল। এরপর মনে হচ্ছে আরএসএস এবং বিজেপি দুই সংগঠনই যদি নিজেদের অবস্থান বদল করে তাহলে সরকারের তরফেও সমকামের গা থেকে অপরাধের তকমাটা মুছে ফেলার উদ্যোগ নেওয়া হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থীদের মধ্যে যে 5 জন এখনও আছেন তারা আরও 2 প্রাথমিক নির্বাচন ও ককাস প্রতিদ্বন্দ্বিতার জন্য ভোটারদের সমর্থন সংগ্রহের লক্ষ্যে প্রচার অভিযান চালাচ্ছেন। রিপাবলিকান দলে যিনি এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি বিতর্ক সৃষ্টি করছেন। শনিবার মেক্সিকান সীমান্তের কাছে অ্যারিজোনা রাজ্যে ট্রাম্পের সমাবেশ বন্ধ করার লক্ষ্যে প্রতিবাদকারীরা তাদের সব গাড়ি রাস্তার মাঝখানে রেখে দেয় এবং যানজট সৃষ্টি করে। পোপ ফ্রান্সিস রবিবার সেন্ট পিটার স্কোয়ারে সমবেত হওয়া ধর্মপ্রাণ খ্রিস্টানদের পাম সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন। খ্রিস্টানদের ইস্টারের পবিত্র সপ্তাহের শুরুতেই পাম সানডে উদযাপন করা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে যীশুখ্রিস্ট এই দিনে জেরুজালেমে প্রবেশের সময় পাম গাছের শাখা তাঁর সামনে ছড়িয়ে দেওয়া হয়। যীশুখ্রিস্টকে পরে গ্রেপ্তার করা হয় ও ক্রুশবিদ্ধ করা হয়। খবর শেষ হল।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। একটু আগেই হয়তো শুনেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ থেকে কিউবায় তিন দিনের এক ঐতিহাসিক সফর শুরু করছেন। এই সফরকে দুদেশের মধ্যেকার সম্পর্ক 55 বছর পর আবার স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার হাভানায় ওবামা যে ভাষণ দেবেন তা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। প্রায় 90 বছর আগে প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ ওই দ্বীপরাষ্ট্র সফর করবার পর এই প্রথম একজন আমেরিকান প্রেসিডেন্ট সে দেশে যাচ্ছেন। 1959 সালে ফিডেল ক্যাস্ট্রো এবং তার গেরিলা বাহিনী যুক্তরাষ্ট্র সমর্থিত ফুলহেন্সিও বাতিস্তা সরকারের পতন ঘটানোর পর এই প্রথম কোনো আমেরিকান নেতা এক ঐতিহাসিক সফরে কিউবা যাচ্ছেন। সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো এখনও জীবিত রয়েছেন, তবে প্রেসিডেন্ট ওবামার সাথে তার সাক্ষাৎ করবার কথা নেই। প্রেসিডেন্ট ওবামা কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর সাথে বৈঠক করবেন। রাউল কাস্ট্রো ফিদেল ক্যাস্ট্রোর ছোট ভাই। এই অনুষ্ঠান আপনারা শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে এক হিসেব অনুযায়ী প্রায় 5 লক্ষ বর্মী রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন। এদের একটি অংশের বসবাস কক্সবাজার শহর এবং আশপাশের এলাকায়। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছেন আমির খসরু কক্সবাজার থেকে।
বাংলাদেশে বর্তমানে তালিকাভুক্ত এবং এর বাইরে অর্থাৎ বৈধ অবৈধ মিলিয়ে 5 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। এর মধ্যে সরকারি তালিকাভুক্ত রয়েছে 32,000 এবং তালিকার বাইরে রয়েছে 5 লাখের মতো। এর একটি বেশ বড় অংশ গত কয়েক বছর ধরে কক্সবাজার শহর এবং আশেপাশের এলাকায় বসবাস করতেন। তবে এদের প্রকৃত সংখ্যা কত, অর্থাৎ যারা কক্সবাজার শহরে বা আশেপাশে বসবাস করছেন তাদের সংখ্যা কত, তা কারোরই জানা নেই। শহরের বেশ কয়েকটি এলাকা যেমন কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, ফদনার ডেইল এলাকা, বন্দরপাড়া, পাহাড়তলী সহ বেশ কিছু এলাকায় এদের বসবাস। রোববার এসব এলাকায় গিয়ে দেখা যায় রোহিঙ্গা শরণার্থীদের অধিকাংশেরই বসবাস খুবই মানবেতর ভাবে। বস্তির ছোট ছোট ঘরে স্বামী স্ত্রী, একাধিক সন্তান এবং কখনো কখনো স্বামী বা স্ত্রী বাবা মা বসবাস করেন একসাথে। পয়োনিষ্কাশন, খাবার পানি সহ তেমন কোনো ব্যবস্থাই তারা পাচ্ছেন না। এমনই একটি ঘরে বসবাস মোহাম্মদ আলম এবং তার স্ত্রী এবং সন্তানদের। মোহাম্মদ আলম এবং তার স্ত্রী জানান,
আমরা স্বামী স্ত্রী, আমার শাশুড়ি আর বর্মা বেড়াতে আসে, বেড়াতে আসার পর জায়গা আমরা না ওখানে থাকছি।
সমিতিপাড়ার নূর ইসলাম এবং তার স্ত্রী বলেন তাদের সীমাহীন কষ্টের কাহিনী।
হাড়াহাড়ির মাঝে 2 বছর কষ্ট বিষ্ট করে চলে বারা বাসা মায়ের লেখাপড়া করে আসি।
এসব এলাকায় স্কুল যা রয়েছে তাতে রোহিঙ্গা ছেলে মেয়েরা যায় না। এদের যা কিছু লেখাপড়া তা মক্তব এবং মাদ্রাসায়। বাইতুল করিম ফোরখানিয়া মাদ্রাসা এমনই একটি। এর একজন ছাত্রীর সাথে কথা হয়, ছাত্রীটি জানাই,
আমার জন্মছেন মার বলমা আমার বাবা।
মাদ্রাসার একমাত্র শিক্ষক বলেন,
আমার নাম মোহাম্মদ ফোরকান সাহেব বলতেছি। এই দক্ষিণ কুতুবদিয়াপাড়ায় অধিকাংশ রোহিঙ্গা তারা সংসারিকের অভাবে ছেলে সন্তান লেখাপড়া করাতে পারতেছে না, কারণ তারা দিনমজুরি সকালে যায়, কাজ করতে বিকেলে আসে। পড়াশোনা আমরা মোটামুটি ওই ভালো স্কুল মাদ্রাসাতে টাকার অভাবে করতে পারছে না।
বার্মায় থাকাকালীন অবস্থায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী নূরজাহান বাবা মায়ের সাথে বাংলাদেশে এসেছে বছর দুয়েক আগে। এখন শুধুই ঘরে বসে থাকা।
ক্লাস 7 এ এডে হতে পারেনি, এর 2 বছর হচ্ছে আসলে সেই আনার মাক্কারা আর তার জন্য চলে আসি ঘরে বসে থাকি। পড়াশোনা কাটাই, অনেক কষ্ট আমার পক্ষে শহরে, কিন্তু পড়তে পারি না থাকার ভালো।
স্থানীয়দের সাথে বসবাস করলেও অনেক স্থানীয় মানুষের রোহিঙ্গাদের ব্যাপারে রয়েছে সীমাহীন ক্ষোভ, এমনই একজন বললেন তার ক্ষোভের কথা।
এখানে ধরেন অসুবিধা হয়েছে, আমার নাম জসিম উদ্দিন, আমার এখানে অসুবিধা হয়েছে মানে বর্মিয়া লোকগুলো এরা বেশি অসুবিধা করতেছে, বেশি শৃঙ্খলা করতেছে, ধরেন না কোন ভালো কাজ করতেছে না, খারাপ কাজ করতেছে, খারাপ কাজ মানে প্রারম্ভিত কোনো কাজ কাম করতেছে না, অবৈধভাবে চলতেছে।
কক্সবাজারের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমএ এর মুখপাত্র আসিফ মনির ভয়েস অব আমেরিকাকে জানান, শহরে অনেক রোহিঙ্গা বসবাস করছেন।
কক্সবাজারের যেটা ইন্টারেস্টিং, যে কক্সবাজারের উখিয়া টেকনাফ উপজেলা ছাড়াও কক্সবাজার সদরেও বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় রোহিঙ্গাদের বসবাস রয়েছে, এবং তারা মূলত এখানে নিজেরা থাকছেন, এখানে যে বিভিন্ন রকম শ্রম আছে, দিন মজুর বা অন্যান্য কার্যক্রম, দোকানপাটে এগুলোতে তারা কাজ করে।
তবে এই রোহিঙ্গাদের সংখ্যা কত সে সম্পর্কে এই প্রতিষ্ঠানের কোনো কিছুই জানা নেই, এমন তথ্য নেই সরকারি অফিসগুলোতেও। স্থানীয়রা বললেন ধীরে ধীরে রোহিঙ্গাদের একটি অংশ মিশে যাচ্ছে বাংলাদেশিদের সাথে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার, বাংলাদেশ।
এবারে রয়েছে ভয়েস অব আমেরিকা এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের যৌথ প্রযোজনায় নির্মিত প্রতিবেদন। ঢাকা রিপোর্টিং সেন্টার থেকে পরিবেশন করছেন আঙ্গুর নাহার মন্টে।
বিশ্বে প্রতি 800 শিশুর মধ্যে একজন ডাউন সিনড্রোম শিশু জন্মগ্রহণ করছে। বর্তমানে বিশ্বে প্রায় 7 মিলিয়ন ডাউন সিনড্রোম মানুষ রয়েছে, আর বাংলাদেশে এই সংখ্যা 2 লাখ। এদেশে প্রতি বছর 5,000 ও প্রতিদিন প্রায় 15 জন ডাউন শিশু জন্ম হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক তথ্যে এই চিত্র উঠে এসেছে। এমন বাস্তবতায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও 21 মার্চ আমার বন্ধু আমার কমিউনিটি এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হচ্ছে। ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, বরং এটি দেহের একটি জেনেটিক পার্থক্য এবং ক্রোমোজোমের একটি বিশেষ অবস্থা। এ প্রসঙ্গে বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা বেগম বলেন,
আমাদের শরীরে 46টা ক্রোমোজোম আছে এবং 21 নম্বর ক্রোমোজোম এখানে 3টা থাকে, থাকার জন্য এক আমাদের বাইরের কিছু চেহারার পরিবর্তন। প্রথম পরিবর্তন যেটা হয় যেটা হচ্ছে ফেস, যেমন চোখগুলো উপর দিকে টানা থাকে, একটু কানটা থাকে নিচে এবং একটু সিম্পল, এবং তাদের চোখ দুটো অনেক দূরে দূরে থাকে, তারপরে তাদের জিব্বাটা বের করে রাখে, সমস্ত শরীরের মাসেলগুলো খুব নরম থাকে এবং তাদের হাতের মধ্যে একটা ক্রিজ থাকে। এই বাচ্চাগুলো একটু দেরিতে বসে, দেরিতে কথা বলে, সবকিছু দেরিতে হয়।
মেয়েদের বেশি বয়সে সন্তান জন্মদানের ক্ষেত্রে ডাউন সিনড্রোম ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন,
ক্রোমোজোমের ভিতরে যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তন আমাদের বন্ধ করার কোনো উপায় আসলেই নাই। হ্যাঁ, কিন্তু একটা ফ্যাক্টর এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে, সেটা হচ্ছে যে মায়ের বয়স যদি বেশি হয়, মানে সে ফর এক্সাম্পল যে 35 বছরের বেশি, মা একটু এল্ডারলি, মায়ের বয়স যদি বেশি থাকে তাহলে ডাউন সিনড্রোম হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়।
অনেক বাবা মাই জানেন না তাদের আদরের সন্তানটি ডাউন সিনড্রোমে আক্রান্ত, আবার অনেকে জানলেও জানেন না তাদের ডাউন সিনড্রোম সন্তানের সঙ্গে কি ধরনের আচরণ করতে হবে, কিভাবে তাকে স্বাভাবিক শিশুর মতো গড়ে তুলতে হবে। ডাউন শিশুর বাড়তি যত্ন প্রয়োজন উল্লেখ করে অধ্যাপক তাহমিনা বলেন,
প্রথম কথা হচ্ছে যে আর্লি ডিটেকশন, ডায়াগনোসিস, যে বাচ্চাটা ডাউন সিনড্রোম, সো বাবা মা এইভাবে বাচ্চাটাকে লালন পালন করবে সেইভাবে, এবং বাচ্চাটা যদি মারাত্মক বুদ্ধি প্রতিবন্ধী হয় তাহলে স্পেশাল স্কুল, আর না হলে স্বাভাবিক স্কুলে, কিন্তু টিচারদেরকে বলে দিতে হবে যে বাচ্চাটা ডাউন সিনড্রোম, তাকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে, আর বাচ্চার যদি কোনো ইনফেকশান হয় সেটা চিকিৎসা করতে হবে, এটুকু ছাড়া আর কিছু নাই আসলে। এবং আরেকটা কথা, যদি একটা বাচ্চা ডাউন সিনড্রোম হয় ওই ফ্যামিলিতে কিন্তু আরেকটা বাচ্চা ডাউন সিনড্রোম হতে পারে, 10-20% পসিবিলিটি থাকে।
প্রাথমিক অবস্থায় শনাক্ত করা, সঠিক ও বাড়তি যত্ন, পুষ্টিকর খাবার, কথা বলা ও ভাষা শেখার প্রশিক্ষণ এবং ফিজিক্যাল থেরাপি নিশ্চিত করা গেলে ডাউন সিনড্রোম শিশুরা অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এই জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা সৃষ্টি। আঙ্গুর নাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় ইউএসএ আইডি ও ভয়েস অব আমেরিকা।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
মানসিক রোগ নিয়ে যারা গবেষণা করেন তাদের মতে বিশ্বব্যাপী মানসিক অসুস্থতায় আক্রান্তদের সংখ্যা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় না। তারা বলছেন মানসিক রোগীর সঠিক সংখ্যা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার কাছে ঢাকা পড়ে যায়। এ বিষয়ে ভয়েস অব আমেরিকার জেসিকা বারম্যানের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
হার্ভার্ড ইউনিভার্সিটি এবং কিং কলেজ লন্ডনের গবেষকরা বলেছেন অক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট সারা বিশ্বের মোট রোগীর 32% মানসিক অসুস্থতায় আক্রান্ত। আগে এই সংখ্যা ছিল 21%। তারা বলেন অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা যেমন হৃদরোগ, ব্যথাজনিত অসুস্থতা, মস্তিষ্কের সমস্যা কিংবা HIV, এসব রোগ যে কোনো ধরনের মানসিক বিপর্যয় থেকে হতে পারে, তবে চিকিৎসা বিজ্ঞানে আগে তা অতটা ধরা পড়েনি। বিষাদগ্রস্ততাকে অসুস্থতা হিসাবে ধরা হলেও তার চিকিৎসা সঠিকভাবে হতো না। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের গবেষক ড্যানিয়েল ভিগোর মতে মানসিক বিপর্যয় ভীষণ ক্ষতিকর।
That is why people with mental illness die up to 30 years before their peers, including they have people with mental illness.
তিনি বলেন, মানসিক অসুস্থতা থাকলে যে কেউ তার বয়সী মানুষের চেয়ে 30 বছর কম বেঁচে থাকার সম্ভাবনা। এটি যে কত মারাত্মক তা বোঝাতে বলা হয় একজন কড়া ধূমপায়ীর চেয়ে অনেক অল্প বয়সে মারা যেতে পারেন একজন মানসিক রোগী। এর অংশ তো কারণ হচ্ছে রোগটি নিয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার অনীহা, মানসিক বিপর্যয়গ্রস্ত মানুষ ডাক্তার দেখানো কিংবা চিকিৎসা করাতে চায় না, এটিও একটি কারণ। এ ধরনের অবস্থায় আক্রান্ত রোগীদের মধ্যে ভিগোর মতে যুক্তরাষ্ট্রে মাত্র 8% চিকিৎসা করায়। ভিগো এবং তার গবেষণা দলের সহকর্মীরা চান বিশ্বব্যাপী বিষয়টি সম্পর্কে সচেতনতা বাড়ুক, প্রাইমারি কেয়ার পর্যায়ে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করানোর সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
Mental health services needs to evolve and not be considered as a separate issue anymore. And there are a number of evidence-based interventions that are being...
তিনি বলেন, মানসিক রোগকে আলাদা কোনো বিষয় হিসেবে বিবেচনা না করে সাধারণ চিকিৎসা সেবার আওতায় আনা দরকার। উন্নত অনুন্নত বিশ্ব সর্বত্রই এই রোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। প্রাইমারি কেয়ার পর্যায়ে মানসিক রোগের যে ধরনের চিকিৎসা সেবা হতে পারে তার মধ্যে ওষুধ দেওয়া কিংবা থেরাপি দুটোই থাকতে পারে, কিন্তু সবার আগে দরকার এই সমস্যাটিকে শনাক্ত করা। বিশ্বব্যাংকের সহায়তায় এপ্রিলে ওয়াশিংটনে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ড্যানিয়েল ভিগো এবং তার সহকর্মীদের এ বিষয়ক একটি নিবন্ধ ছাপা হয়েছে দ্য ল্যান্সেট সাইকিয়াট্রিতে।
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বন্ধু এবং অংশীদার দেশ মালয়েশিয়ায় সাংবাদিকতা এবং ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় অবনতিতে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মালয়েশিয়ায় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং মালয়েশিয়া সরকার নানাবিধ আইন অপপ্রয়োগ করে স্বতন্ত্র সংবাদ মাধ্যমকে দমনের প্রয়াস চালাচ্ছে। মালয়েশিয়ার সংসদ গত বছর 1948 সালের সেডিশন অ্যাক্ট সাজা বৃদ্ধি করে বক্তব্য বা ভাষা প্রকাশের এবং সংবাদ মাধ্যমে উস্কানিমূলক তথ্য প্রকাশে নিয়ন্ত্রণের জন্য ভোটদান করে। সরকার সেডিশন অ্যাক্ট প্রয়োগের মাধ্যমে বিতর্ক বা মতবিভেদ দমনের লক্ষ্যে জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য আইন আরও বেশি করে প্রয়োগ করলেও সেখানকার প্রাণবন্ত স্বতন্ত্র সংবাদ মাধ্যম কথিত সব দুর্নীতির খবরাখবর ছাপিয়ে চলেছে। গত বছর মালয়েশিয়া সরকার সারাওয়াক রিপোর্ট, এশিয়া সেন্টিনেল এবং ব্লগিং প্ল্যাটফর্ম মিডিয়াম সহ অন্তত 12টি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশনায় বাধা দিয়েছে। এরপর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অভ্যন্তরীণ একটি ওয়েবসাইট দ্য মালয়েশিয়ান ইনসাইডারের কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কির্বি লিখিত এক বিবৃতিতে জানান, মালয়েশিয়া সরকার সেদেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংবাদ পরিবেশনায় যে বাধা নিষেধ আরোপ করে চলেছে যুক্তরাষ্ট্র তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মুখপাত্র জন কির্বি আরও জানান, তাঁর কথায় সরকারের তরফে স্বচ্ছতার অভাব এবং নির্দিষ্ট সংবাদ মাধ্যমগুলির উপর নিষেধাজ্ঞা প্রয়োগের আগে ন্যায্য অধিকার হরণ, সরকারের তরফে সাংবাদিক, সম্পাদক এবং বিভিন্ন মালয়েশিয়ান এবং আন্তর্জাতিক সংবাদ সংগঠনের প্রকাশকদের বিরুদ্ধে অপরাধীমূলক যে তদন্ত শুরু হয়েছে তাতে আমরা আরও বেশি বিচলিত হয়েছি। মুখপাত্র কির্বি বলেন, বহু মালয়েশিয়ান সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা সরকার ও জাতীয় নেতৃবর্গের সমালোচনা করে খবর ছাপানোর জন্য যে অভিযোগের সম্মুখীন হয়েছেন আমরা তাতেও সমানভাবে উদ্বেগ প্রকাশ করছি। বর্ধিষ্ঠ অর্থনীতিতে প্রাণবন্ত গণতন্ত্রে আইনের শাসন, স্বচ্ছতা এবং মুক্ত সংবাদ আহরণ ও পরিবেশনা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সতেজ করে তোলে। ভাষা প্রকাশকে অপরাধযোগ্য করা হলে উদ্ভাবনশীল চিন্তাধারাকে বাধা দেওয়া হয় এবং সরকারি সংস্থাসমূহের প্রতি তাদের জনগণের আস্থা কমতে থাকে। এ ধরনের নিষেধাজ্ঞা আরোপে দেশের জন্য তখন সাফল্য ও সমৃদ্ধি কঠিন হয়ে দাঁড়ায়। মুখপাত্র কির্বি বলেন, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যে যে মজবুত সমন্বিত অংশীদারিত্ব রয়েছে তারই আলোকে সমন্বিত চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আমাদের সহযোগিতা সম্প্রসারিত করতে পারব বলে আশাবাদী, এবং তারই প্রেক্ষিতে মালয়েশিয়া সরকারকে আমরা অনুরোধ জানাব যে তারা যেন বর্তমান এবং ভবিষ্যতের সকল আইনের আওতায় ইন্টারনেটের মাধ্যমে মুক্ত চিন্তাধারা প্রকাশসহ ভাষা প্রকাশের স্বাধীনতাকে পরিপূর্ণ শ্রদ্ধা জানান।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার কিউবায় তিন দিনের এক ঐতিহাসিক সফর শুরু করছেন। প্রায় 90 বছর আগে প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ ওই দ্বীপরাষ্ট্র সফর করার পরেই প্রথম একজন আমেরিকান প্রেসিডেন্ট সে দেশে যাচ্ছেন। 1959 সালে ফিদেল কাস্ট্রো ও তার গেরিলা বাহিনী যুক্তরাষ্ট্র সমর্থিত ফুলহেন্সিও বাতিস্তা সরকারের পতন ঘটানোর পর এই প্রথম কোন আমেরিকান নেতা এক ঐতিহাসিক সফরে যাচ্ছেন। শনিবার ইস্তাম্বুলে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণের জন্য তুরস্ক রবিবার ইসলামিক স্টেট চরমপন্থীদের দায়ী করে। ওই বোমা বিস্ফোরণে 4 জন নিহত হয়, আহত হয় বহু লোক। স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা বলেছেন, একজন তুর্কি নাগরিক মোহাম্মদ অস্তুর্ক ওই আক্রমণ চালায়। অস্তুর্ক জন্মগ্রহণ করে 1992 সালে সিরিয়া সীমান্ত বরাবর গাজিয়ানটেপ প্রদেশে। আলা বলেন, সন্দেহভাজন বোমা হামলাকারী তুরস্কের সন্ত্রাসী নজরদারি তালিকায় ছিল না, হামলাকারী বিস্ফোরণে নিহত হয়। ফরাসি এক অভিশংসক বলেছেন, নভেম্বরে প্যারিসের সন্ত্রাসী হামলার শীর্ষ সন্দেহভাজন ব্যক্তি একটি ফুটবল স্টেডিয়ামের বাইরে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরে তিনি তার মত পরিবর্তন করেন। প্যারিসে ওইসব সন্ত্রাসী হামলায় 130 জন নিহত হন। সালা আব্দুসালামকে ব্রাসেলসের একটি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং শনিবার এক কারাগারে নিয়ে যাওয়া হয়। এর একদিন আগে আব্দুসালামকে ও সন্দেহভাজন এক সহযোগীকে পুলিশ অভিযানের সময় গুলি করা হয় ও গ্রেপ্তার করা হয়। ফরাসি অভিশংসক ফ্রাঁসোয়া মলিন্স বলেছেন, আব্দুসালাম যে বক্তব্য রেখেছেন যে তিনি স্টেডিয়ামের সামনে আত্মহত্যা করা থেকে পিছিয়ে যান তা গ্রহণ করতে হবে সতর্কতার সঙ্গে। তদন্তকারীরা ফ্লাই দুবাই বিমান, যেটি শনিবার ভোরে রাশিয়ার দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়, সেটির ফ্লাইট রেকর্ডারগুলো উদ্ধার করেছে। বিমানে যে 62 জন ছিলেন তারা সবাই মারা যান। ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার মস্কোতে পাঠানো হয়েছে খতিয়ে দেখার জন্য। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি, তবে সেদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া তার একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থীদের মধ্যে যে 5 জন এখনও আছেন তারা আরও 2 প্রাথমিক নির্বাচন ও ককাস প্রতিদ্বন্দ্বিতার জন্য ভোটারদের সমর্থন সংগ্রহের লক্ষ্যে প্রচার অভিযান চালাচ্ছেন। রিপাবলিকান দলে যিনি এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি বিতর্ক সৃষ্টি করছেন। পোপ ফ্রান্সিস রবিবার সেন্ট পিটার স্কোয়ারে সমবেত হওয়া ধর্মপ্রাণ খ্রিস্টানদের পাম সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন। খ্রিস্টানদের ইস্টারের পবিত্র সপ্তাহের শুরুতেই পাম সানডে উদযাপন করা হয়।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন কর্নেলিয়াস টেনার। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.